আজ সোমবার 26 মার্চ 2018। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় আছি আমি শম্পা বড়ুয়া। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধের সূচনার গৌরব ও অহংকারের দিন। আজ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদারদের বর্ব নির্যাতনের শিকার হয়ে জন্ম নেয় হাজার হাজার যুদ্ধ শিশু। তাদেরই জীবনগাথা নিয়ে আমাদের আজকের আয়োজন, 71-এর যুদ্ধ শিশু, বাংলাদেশের প্রথম নাগরিক।
দৃশ্যপট 1971। বাংলাদেশ শত্রু মুক্ত হতে আর মাত্র 6 দিন বাকি। যশোরের মাহমুদপুর ঘোনা আলিপুর অঞ্চল মুক্ত করে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী গ্রামের মেঠোপথ ধরে এগুচ্ছেন। দূরে সড়কে 10-12 জন প্রৌঢ়ের জটলা হাত উঁচিয়ে থামতে বলছেন। দৌড়ে এলেন সেই 10-12 জন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কান্নার গমকে থমকে থমকে যা জানা গেল তা হল, গ্রামের একমাত্র মসজিদ তথা আল্লাহর ঘরে আটক রয়েছে এর গায়ের অধিকাংশ মেয়ে গত 7 মাস ধরে। ওই মসজিদই হচ্ছে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প। এই সংবাদ শোনা মাত্রই জ্বলে উঠলেন জিপে বসা বীর মুক্তিযোদ্ধারা। অস্ত্র তাক করে তারা ছুটলেন সেই মসজিদের দিকে, পেছনে পেছনে গ্রামবাসী। সবার আগে ছুটে গেলেন সেই বৃদ্ধ যে হাত উঁচিয়ে থামিয়েছিল মুক্তিযোদ্ধাদের। বিস্ময় বিমূর হয়ে গ্রামবাসী শুনলেন বৃদ্ধের আত্মচিৎকার। মসজিদের ভেতর পাওয়া গেল সেই গ্রামের 11 জন কন্যা, যারা প্রত্যেকেই ছিলেন বিবস্ত্র। দাঁড়াবার মতো শক্তি ছিল না সেই সব বোনদের। মসজিদের মেঝেতে লেগে থাকা শুকিয়ে যাওয়া কালচে রং সাক্ষ্য বহন করছিল পাশবিক নির্যাতনের। কবিতা অভিশাপ দিচ্ছি, কবি শামসুর রহমান।
না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনেরই লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসবে ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে। অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের, অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত বেড়াক বয়ে গলিত নাছোড় মৃতদেহ, অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে ভরে উঠবে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে এক খণ্ড দড়ি। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এপাড়া ওপাড়া, নিজেরই সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দ্বারে দ্বারে ঘুরবে ওরা, প্রতারিত সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট। অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি।
একাত্তরে এদেশের নারীদের উপর যে বিভৎস নির্যাতন চালিয়েছিল পাক বাহিনী তা মানব ইতিহাসে বিরল। এটি ছিল পাকিদের দীর্ঘ পরিকল্পনার অংশ। অত্যন্ত সুকৌশলে এদেশের পরবর্তী প্রজন্মের মধ্যে নিজেদের উত্তরসূরি রেখে যাওয়া, যাতে এরা ভবিষ্যতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। দেশের কোন অঞ্চলই বাদ পড়েনি, ফলশ্রুতিতে বিশাল সংখ্যক ধর্ষিতা নারীদের একটি বড় অংশ গর্ভবতী হয়ে পড়ে। দেশ স্বাধীন হবার পর তাদের জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সমাজ ব্যবস্থা। বিবাহিত নারীদের মধ্যে অনেকেই, এমনকি অনেক মুক্তিযোদ্ধা স্বামীরা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ওই পরিস্থিতিতে কেউ কেউ গর্ভনাশ করেছেন নীরবে, কেউ কেউ আবার নিজের জীবননাশ করেছেন সংগোপনে, আর যারা তা পারেননি তারা লোকচক্ষুর অন্তরালে সন্তান জন্ম দিয়ে চলে গেছেন অজানার পথে। জন্ম মুহূর্তেই চিরতরে ছিন্ন হয়ে গেছে মা আর তার সন্তানের নারীর টান। দেবশিশুর মতো সেই সব যুদ্ধ শিশুদের কথা আমরা মনে রাখিনি।
একাত্তরের যুদ্ধ শিশু শামসুন নাহার, পাকসেনাদের বর্বরতা নির্যাতনের সাক্ষী হিসাবে ওকে গর্ভে ধারণ করেছিলেন ওর মা মাজেদা। অনাকাঙ্ক্ষিত হলেও মা হয়ে মাজেদা গর্ভের সন্তানকে নষ্ট করেননি, জন্মের পর মেয়েকে ফেলেও দেননি, বরং স্বামী শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নানা গঞ্জনা সহ্য করেও পরম স্নেহে মেয়েকে বুকে আগলে রেখেছিলেন। এ প্রসঙ্গে যুদ্ধ শিশু শামসুন নাহারের মা মাজেদা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাস দুয়েক আগে মাঘ মাসে 14 বছর বয়সে বিয়ে হয় আমার, হবিগঞ্জ জেলার মাধবপুরের সুলতানপুরে আলাই মিয়ার সঙ্গে। স্বামী গৃহস্থ। মুক্তিযুদ্ধ শুরু হলে আমি হবিগঞ্জের মাধবপুরের বেলঘর গ্রামে বাপের বাড়ি চলে আসি, আমার বাপের বাড়ির পাশের গ্রাম জগদীশপুরে। জগদীশপুর উচ্চ বিদ্যালয়ে ছিল পাকসেনাদের ক্যাম্প। ভাদ্র মাসে একদিন পাকসেনারা আমাদের গ্রামে ঢুকে আমার আব্বা চাচা আমাকে সহ কয়েকজন লোককে জোরপূর্বক ধরে জগদীশপুর উচ্চ বিদ্যালয়ে পাকসেনা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ওরা 7-8 দিন আমার উপর পাশবিক নির্যাতন চালায়। ওদের নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারাতাম। এভাবে একদিন জ্ঞান হারালে ওরা আমাকে মৃত ভেবে রাতের অন্ধকারে স্কুলের পাশে শ্মশানঘাটে ফেলে রেখে যায়। ভোর রাতে আজানের শব্দে আমার জ্ঞান ফিরে আসে, চোখ মেলে দেখি আমি শ্মশানে শুয়ে আছি। অনেক কষ্টে বাপের বাড়ি ফিরে যাই। আমার চাচা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, চিকিৎসার পর একটু সুস্থ হই। বাড়িতে থাকা নিরাপদ নয় ভেবে চাচা আমাকে শিমুলপুর গ্রামে ফুপুর বাড়িতে রেখে আসেন। দেশ স্বাধীন হল, এপ্রিল মাসে মেয়ের জন্ম হল। মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি গেলাম। স্বামী আমাকে ঘরে নেয় না, মেয়েকেও স্বীকৃতি দেয় না। এভাবে কয়েক বছর নানা যন্ত্রণা গঞ্জনা সহ্য করে মেয়েকে বুকে আগলে বাপের বাড়িতে কোন রকম বেঁচে থাকি। আমার চাচা অ্যাডভোকেট মতিন আমার স্বামীর সঙ্গে মধ্যস্থতা করে আমাকে স্বামীর ঘরে পাঠায়। শুরু হল আমার মেয়ে আর আমার উপর স্বামীর নির্যাতন। মুখ বুঝে সহ্য করি, শেষমেশ মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিই। এতেও স্বামীর নির্যাতন আমার উপর এতটুকু কমেনি। এভাবেই সমাজের অবহেলায় বেড়ে উঠেছে শামসুন নাহার নামে এই যুদ্ধ শিশু। তার মতে, আমার বয়সী মেয়েরা যখন স্কুলে যেত, পড়ালেখা করত, আমারও স্কুলে যেতে ইচ্ছে করত। ওদের মতো পড়ার শখ ছিল, কিন্তু মানুষ আমাকে দেখলেই আঙুল উঁচিয়ে বলত, ওই যে জারদ সন্তান যায়। লজ্জায় ঘৃণায় মনে হতো, যদি কোথাও লুকিয়ে থাকতে পারতাম তাহলে এসব খারাপ কথা আমাকে শুনতে হতো না। বিয়ের পরও স্বামীর ঘরে এসেও সুখ নেই, স্বামী আমার জন্ম নিয়ে খারাপ কথা বলে, আমার জীবনটাই যন্ত্রণা।
আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমার মানব জন পবিত্র, জানি যে তুমি পবিত্র জন্মভূমি, পবিত্র জানি যে তুমি পবিত্র জন্মভূমি, মানব কন্যা আমি যে ধন্যা কানের ফুনে ভরা।
বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঠিক কতজন বাঙালি রমণী নির্যাতিত হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান জানা নেই। সরকারি হিসাব অনুযায়ী একাত্তরে ধর্ষণের শিকার হতে হয়েছিল 2 লক্ষ নারীকে। মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীদের গর্ভপাত ঘটাতে চিকিৎসা সহায়তা দিতে 1972 সালে এগিয়ে আসেন অস্ট্রেলীয় চিকিৎসক ডাক্তার জেফ্রে ডেভিস। জেফ্রে ডেভিসের মতে, শুধু নির্যাতিত অন্তঃসত্ত্বা নারী সংখ্যায় ছিল 2 লাখ, মোট নির্যাতিতার সংখ্যা 4 লাখ থেকে 4,30,000। ডাক্তার ডেভিস বলেন, অন্তঃসত্ত্বা মহিলাদের সাহায্য সংক্রান্ত কর্মসূচি শুরু হওয়ার আগেই 1.5 লাখ থেকে 1,70,000 মহিলা গর্ভপাত করিয়েছেন। বীরাঙ্গনাদের গর্ভে জন্ম নিয়েছিল 25,000 যুদ্ধ শিশু। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে বীরাঙ্গনা ও যুদ্ধ শিশুদের মানবিক সাহায্যে ছুটে এসেছিলেন বিশ্বনন্দিত মাদার টেরেসা। বিদেশি নাগরিকরা যাতে সহজেই যুদ্ধ শিশুদের দত্তক নিতে পারেন, সেজন্য 1972 সালে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপিত হয় দ্য বাংলাদেশ অ্যাবান্ডেন্ড চিলড্রেন স্পেশাল প্রভিশনস অর্ডার। বাংলাদেশ থেকে যুদ্ধ শিশুদের দত্তক নেওয়ার ব্যাপারে সর্বপ্রথম যে দেশগুলো আগ্রহ দেখায় তাদের মধ্যে কানাডা অন্যতম। মাদার টেরেসা এবং তার সহকর্মীদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং বাংলাদেশ সরকারের শ্রম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চেষ্টায় 2 কানাডিয়ান সংগঠন দত্তক প্রক্রিয়ায় অংশ নেয়। এর মধ্যে একটি ছিল মন্ট্রিয়াল ভিত্তিক অলাভজনক আন্তর্দেশীয় দত্তক প্রতিষ্ঠান ফ্যামিলিজ ফর চিলড্রেন, এবং অন্যটি ছিল একদল উৎসাহী কানাডিয়ানের গড়া টরন্টো ভিত্তিক অলাভজনক দত্তক প্রতিষ্ঠান কোয়ান ইন ফাউন্ডেশন। কানাডা ছাড়াও আর যেসব দেশ এগিয়ে এসেছিল যুদ্ধ শিশুদের দত্তক নিতে, তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইডেন এবং অস্ট্রেলিয়া।
বাংলাদেশের যুদ্ধ শিশুদের প্রথম যে দলটিকে কানাডায় দত্তক নেওয়া হয়েছিল তাদেরই একজন রায়ান গুড। কানাডা থেকে বাংলাদেশের যুদ্ধ শিশুদের একটি দল জন্মভূমিতে ফিরে আসে 1989 সালে। সেই দলে পালক মা বাবা সহ ছিলেন রায়ানও। বাংলাদেশে সপ্তাহকাল অবস্থান করে সেই দলটি। রায়ান তখন ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ ও সম্পদ বিষয়ে ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের প্রতি আগ্রহ রায়ানের মনের কোণে থেকেই যায়। এক তীব্র আকর্ষণে আবার তিনি ফিরে আসেন 19 বছর বয়সে। নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করার উদগ্র বাসনায় রায়ান ছুটে যান পুরান ঢাকায় শিশু ভবনে, যেখানে তার জন্ম হয়েছিল। কিন্তু সেখানে কোনো তথ্যই নেই তার গর্ভধারিণী মায়ের। তার অসম্ভব পীড়াপীড়িতে শিশু ভবনের কর্মীরা একটি মাত্র তথ্য জানাতে পারেন, সেটি হল রায়ানের মা ছিলেন বরিশালের মেয়ে। এই একটিমাত্র তথ্যের উপর ভিত্তি করে রায়ান ছুটে যান বরিশাল পর্যন্ত, কিন্তু বিফল হয় তার ছোটাছুটি। এদিকে মাকে পাওয়ার আশা ছেড়ে দিলেও রায়ান বাংলাদেশের প্রতিও অনুভব করেন এক ধরনের টান। মায়ের দেশ, নিজের জন্মভূমিকে জানা চেনার জন্য আবারও তিনি ফিরে আসেন এদেশে 1998 সালে। সেবার টানা 1 বছর অবস্থান করেন তিনি। রায়ান নিজের লেখা এক কবিতায় তার নিজের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন এভাবে: আমার নাম রায়ান বাদল, আমার 2 জন মা, একজন আমাকে ডাকে রায়ান বলে, আর একজন আমাকে ডাকত বাদল বলে। রায়ান বলে যিনি আমাকে ডাকেন তাকে আমি আমার সারা জীবন ধরে চিনি, কিন্তু যিনি আমাকে বাদল বলে ডাকতেন তাকে আমি কখনো কোনোদিন দেখিনি। তিনি আমাকে জন্ম দিয়েছিলেন বাংলাদেশে। সেই জন্মের 3 সপ্তাহ পরে আবার আমি জন্মেছিলাম আমার রায়ান নামে ডাকা ক্যানাডিয়ান মায়ের কোলে। বাদল নামে ডাকা আমার জন্মদাত্রী মাকে 1971 সালে ধর্ষণ করেছিল পাকিস্তানি এক সৈন্য। আমি একজন যুদ্ধ শিশু। যুদ্ধ শিশুদের নিয়ে 2003 সালে নির্মিত রেমন্ড প্রভসের বিখ্যাত প্রামাণ্যচিত্র ওয়ার বেবিজে রায়ান অন্যতম প্রধান চরিত্র।
রায়ানদের সঙ্গে ক্যানাডায় নেওয়া হয়েছিল আরেক যুদ্ধ শিশু রানীকেও। মায়ের গর্ভে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রানীর জন্ম হয় 1972 সালের 30শে মার্চ। পুরান ঢাকায় মাদার তেরেসা পরিচালিত মিশনারিজ অব চ্যারিটির শিশু ভবনে রানীর জন্মের পরেই জন্মদাত্রী মা তাকে অনাথ আশ্রম কর্তৃপক্ষের হাতে সঁপে দিয়ে আত্মগোপন করেছিলেন। অনাথ আশ্রমের নিয়ম অনুসারে জন্মদাত্রীর নাম পরিচয় লিপিবদ্ধ হয় না, থাকে কেবল শিশুর জন্ম তারিখ আর নাম। অনাথ আশ্রম কর্তৃপক্ষই মেয়েটির নাম দিয়েছিল রানী। পালক মা বাবার সযত্ন, আশ্রয় আর বিত্ত বৈভবের মাঝে বেড়ে উঠেও তার জীবনের যবনিকাপাত ঘটিয়েছিল 27 বছর বয়সে আত্মহত্যার মাধ্যমে। জীবদ্দশায় রানী নিজেকে অন্তহীন বেদনার কথা লিখে গেছেন এভাবে। কবিতাটির শিরোনাম নদীর সন্তান। ত্যাগ করেছিলে তুমি আমাকে যখন আমি শিশু, কেন তা জানি না আমি, কখনো জানব না, কিন্তু তুমি সারাক্ষণ থাকবে মা আমার ভাবনায়। ভালোবাসবই যেন যেমন কখনো ভালোবাসি, ছিলাম বিষণ্ণ সদা, কেঁদেছি তোমার জন্যে কত, জর্জর ব্যথায় ভরা কত যে রাত্রিতে, তোমাকে ছোবার আগে, জড়িয়ে ধরার আগে মনে হতো এই ব্যথা কখনো যাবার নয় আর। রানীকে দত্তক নেন স্যাসকাটুন শহরের ইউনিভার্সিটি অব স্যাসকাচুয়ানের অধ্যাপক ডক্টর রবিন মরাল ও বারবারা মরাল দম্পতি। 3 বছর বয়সেই তাকে সুজুকি বেহালার ক্লাসে ভর্তি করা হয়। 1986 সালে তাকে ভর্তি করা হয় বিশপ মেহনি হাই স্কুলে। তখন সে বেহালার পাশাপাশি বাঁশিও বাজাতে শেখে। সেই বয়সেই সে গান ও কবিতা লিখে সবাইকে তাক লাগিয়ে দেয়। 16 বছর বয়সে রানীর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তার দত্তক মা বাবা, যারা তার কাছে জীবন বৃত্তান্ত গোপন করেননি। রানীর মধ্যে উদাসীন ভাব লক্ষ্য করেন তারা। সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, মাঝে মধ্যে অপ্রকৃতিস্থ আচরণ করে। দত্তক মা বাবার অফুরন্ত আদর যত্ন সত্ত্বেও রানী তার অচেনা জন্মদাত্রীকে চেনার জন্য উদগ্রীব হয়ে পড়েন। মরাল দম্পতি ভাবেন একবার বাংলাদেশে ঘুরে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আরো চার যুদ্ধ শিশুর সঙ্গে রানী বাংলাদেশে আসে 1989 সালে, সঙ্গে মরাল দম্পতিও আসেন। রানী দেখতে যায় যেখানে তার জন্ম সেই শিশু ভবন, সে জানতে পারে কোন পরিস্থিতিতে তার জন্ম, কেনই বা তার মা তাকে পরিত্যাগ করেছিলেন, কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কানাডায়, সব জেনে সে স্তম্ভিত হয়ে পড়ে। বাইল্যাঙ্গুয়াল ডিপ্লোমা নিয়ে গ্রাজুয়েট হওয়ার পর রানী ভর্তি হয় অন্টেরিওর কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ে, কিন্তু দ্বিতীয় বছরই 1992 সালে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় অস্বাভাবিক আচরণ আর অসুস্থতার কারণে। 7 বছর চিকিৎসাধীন থাকার পর 1999 সালের 7ই জুন 27 বছর বয়সে আত্মহত্যা করেন রানী।
নিজ জন্ম পরিচয় খুঁজতে কানাডা থেকে 2014 সালের ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন যুদ্ধ শিশু মনোয়ারা বেগম ক্লার্ক। এ প্রসঙ্গে মনোয়ারা বেগম ক্লার্ক বলেন, আমি জানি না কে আমার মা, কোথায় আমার জন্ম হয়েছে, কে আমার জন্মদাতা। শুধু জেনেছি পাক সেনারা পালিয়ে যাওয়ার সময় আমার মায়ের পেটে বেয়নের চাট করে, তখন আমি মায়ের গর্ভে, মায়ের এক মুমূর্ষ অবস্থায় আমার জন্ম হয়। মায়ের মৃতদেহের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুরনো ঢাকার পাটুয়াটুলির মাদার ত্রেসা হোমসের সেবিকারা আমাকে বুকে তুলে নেন। মায়ের গর্ভে অবস্থানকালে পাক হানাদার বাহিনীর বেয়নের চার্জের চিহ্ন আজও আমি আমার পিঠে, ঘাড় ও বগলতলায় বহন করে চলেছি। 6 মাস বয়সে কানাডার এক দম্পতি আমাকে মাদার ত্রেসা হোমস থেকে দত্তক নেন। 10 বছর পর দত্তক নেওয়া বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, তারা আমাকে আরেকটি পরিবারে দত্তক দেন। এই দত্তক নেওয়া মা আমাকে স্কুলে ভর্তি করে দেন। আমার গায়ের রং বাদামি, এই গায়ের রঙের কারণে আমার স্কুলের সহপাঠীরা আমার সঙ্গে কথা বলত না, খেলত না, মিশত না, এমনকি আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। আমার শৈশব কাটে বন্ধুহীন, আমার ভেতরে হতাশা জন্মায়। দত্তক মা আমাকে হতাশা থেকে বের করে আনতে নানাভাবে সহযোগিতা করেছেন। নার্সিং বিষয়ে পড়াশুনো করে 23 বছরে চাকরি নিই, বিয়ে করি ফিনল্যান্ডের এক অধ্যাপককে। কিন্তু বিয়ের আগে স্বামীকে আমার জীবনের সত্যি ঘটনা খুলে বলি। বিয়ের পর আমার জন্ম পরিচয় নিয়ে মানসিক নির্যাতন শুরু করে, স্বামীর নির্যাতন সহ্য করে 7 বছর সংসার করি। শেষমেশ সহ্য করতে না পেরে স্বামীকে ডিভোর্স দিই, একমাত্র মেয়েকে আমার কাছে রাখি। মেয়েকে নিয়ে মামলা চলছে, মেয়ের বাবা বলেছে আমি যুদ্ধ শিশু, আমার পরিচয় নেই, তাই মেয়ে তার সঙ্গে থাকবে। আমি জন্ম সনদ নেওয়ার জন্য বাংলাদেশে এসেছি, আমি প্রকৃতপক্ষে কানাডা বা ফিনল্যান্ডের অধিবাসী হতে পারিনি, বাকি জীবনটা বাংলাদেশি পরিচয় বাঁচতে চাই।
শরীরে তার উল্কি আঁকা, বেয়নের খোঁচা চিহ্ন, শরীরই অমানুষ ওরা, পরিচয় করেছে নিশ্চিহ্ন, নিদারুণ কষ্টকর, শাপথ পদে লুটানো জননী, কি দারুণ নষ্ট উপহার, দাতা দুহিতা দুই রমণী, ভূমিষ্ঠ হয়নি, মরেছে মা, দেশভর চালু যুদ্ধ, মৃত জননীর পেটের ভিতরে শিশু হল সংক্ষুব্ধ, সংযুক্ত সংকব সংকেপিত, পড়ল বেয়নের খোঁচা, পেট কাটা জাতক, কন্যা শিশুর পেঁচানো নারীর গোছা, অসুর জারজ হানাদার, নারী ছিঁড়েছে বেয়নেটে, নিষ্ঠুর আঘাতের দাগ আজও শিশুর পিঠ ও পেটে, বাংলাদেশি গায়ের রং, নারীর টানের গন্ধ, 43 বছর পরেও অমীমাংসিত জন্ম ধন্দ, ভিন দেশবাসী পরিবারে দত্তক কন্যা বাংলাদেশী মনোয়ারা, যুবতী বাগদত্তার প্রণয় ও যুদ্ধরূপ হল মাতোয়ারা, যুদ্ধ শিশুর ঘরে পিতৃহীন বুদ্ধি প্রতিবন্ধী শিশু, জন্ম আজন্ম যুদ্ধের যেন পরাজিত ক্রুশবিদ্ধ যিশু। নয় স্বাধীনতা দলিল, বিজয় গাথা, মুক্তির সনদ, যুদ্ধ শিশুর সামান্য চাওয়া একটি জন্ম সনদ, নিজের শিশুর অধিকার খুঁজতে মাতৃত্ব সবিতা, চোখের জলে ভিজে লেখা একরত্তি কবিতা।
মাকে ছুঁয়ে দেখার, মায়ের চোখে চোখ রাখার, মায়ের সাথে কথা বলার সৌভাগ্য বেশিরভাগ যুদ্ধ শিশুরই হয়নি। তাদের বীরাঙ্গনা মায়েরা যেমন হারিয়ে গেছে আমাদের সমাজের অতল অন্ধকারে, যুদ্ধ শিশুরাও তেমনি হারিয়ে গেছে এই বিশাল পৃথিবীর সুবিশাল ব্যাপ্তিতে। যে যুদ্ধ শিশুদেরকে আমরা আমাদের সমাজের শুদ্ধতা বজায় রাখার জন্য নির্বাসনে পাঠিয়েছিলাম, তারা এই দেশে রক্তাক্ত জন্ম প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। আসুন আজকের এই মহান দিনে গভীর ভালোবাসায় তাদের প্রতি উচ্চারণ করি, তোমরা আমাদেরই সন্তান, এই দেশ তোমাদেরই দেশ। যুদ্ধ শিশুরা যে যেখানেই থাকুক তারা আমাদের অংশ, মুক্তিযুদ্ধের আরেক উত্তরাধিকার, স্বাধীন বাংলাদেশের প্রথম নাগরিক।
বাতাসে লাশের গন্ধ, কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী, স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন, জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন, জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে তুলে মাংসে তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
আজকের আয়োজনে ধারাভাষ্যে, কবিতায় এবং গানে অংশ নিয়েছেন পূর্ণা জয়তী, তপতী আদিত্য, তুষার রায়, তপন কুণ্ডু, রবিন গুডা ও আমি শম্পা বড়ুয়া, কারিগরি সহযোগিতায় রবিন গুডা, তথ্যসূত্র বিনা ডি কস্তা ও সাজিদ হোসেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangladeo@hotmail.com এবং bangladeo@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।